Voice of America, Washington. শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর দুটা, বাংলাদেশে রাত ১২টা এবং ভারতে রাত ১১১টা। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। ঢাকা থেকে সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
শেষ পর্যন্ত চীনের সিনোফার্মের সঙ্গে ভ্যাকসিন চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সিনোফার্মের ১.৫ কোটি ডোজ ভ্যাকসিন কিনতে পারবে বাংলাদেশ। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক শনিবার এক অনুষ্ঠানে এই চুক্তি সইয়ের কথা জানিয়েছেন, তবে মন্ত্রী কত দামে এবং কবে চুক্তি হয়েছে তা খোলাসা করেননি। এর আগে ২৭শে মে মন্ত্রিসভা কমিটি ১.৫ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দেয়। এরপর পরই মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, বাংলাদেশ ১০ ডলার করে এই টিকা কিনতে সম্মত হয়েছে। এতে করে চীন চুক্তি সইয়ে অনীহা প্রকাশ করে। এর অন্যতম কারণ ছিল দেশে দেশে নানা মূল্যে টিকা বিক্রি করছে তারা। শর্ত ছিল এই ভ্যাকসিনের মূল্য প্রকাশ করা যাবে না। ঢাকার সংবাদ মাধ্যমে প্রকাশের পর শ্রীলঙ্কা গুরুতর আপত্তি জানায়। তারা বলে, বাংলাদেশ ১০ ডলার মূল্যের টিকা পেলে আমরা ১৫ ডলার দিব কেন? এ নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ টানাপোড়েন শুরু হয়। দুদেশের কূটনীতিকদের জোরজাপের এক পর্যায়ে বাংলাদেশ মূল্য প্রকাশ করার ঘটনাকে দুঃখজনক বলে বর্ণনা করে। আনুষ্ঠানিক এক কূটনৈতিক পত্রে দুঃখ প্রকাশের পর দুদেশ চুক্তি সইয়ে সম্মত হয়। উল্লেখ্য যে চীন ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
মতিউর রহমান চৌধুরীর আরও একটি রিপোর্ট।
দফায় দফায় লকডাউন ও বিধিনিষেধের কারণে বাংলাদেশে প্রায় ৪ কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে। বাড়ছে মানসিক চাপ, সংবাদ মাধ্যমের খবর হতাশায় ডুবে যাওয়া ১৫১ জন শিক্ষার্থী ইতিমধ্যে আত্মহত্যা করেছে। এদের বেশিরভাগেরই বয়স ১২ থেকে ২০ বছরের মধ্যে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার কয়েক উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব হয়নি। শনিবার আরেক দফা ছুটি বাড়িয়ে ৩০শে জুন পর্যন্ত করা হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়ে অনলাইন বা টেলিভিশনে কিছু কিছু ক্লাস হচ্ছে, কিন্তু যেসব শিক্ষার্থী গ্রামে থাকে তাদের পক্ষে এসব ক্লাসে যোগদান করা সম্ভব হচ্ছে না। করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শ কমিটি বলেছে, সংক্রমণ ৫ এর নিচে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক হবে না। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৪.১২%। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাতেমাতুজ জিনিয়ার প্রশ্ন, সবকিছু খোলা থাকলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কেন?
এই দীর্ঘদিনে যেটা হয়েছে যে শিক্ষার বিকল্প যেটা বলা হচ্ছে যে অনলাইন শিক্ষা, সেটা সকলের কাছে পৌঁছাচ্ছে না। যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা চতুর্থ বর্ষে রয়েছে, তাদের প্রায় ১ বছর ধরে তারা চতুর্থ বর্ষে আটকে আছে। তারা চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারছে না, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এখান থেকে রিকভারের যে একটা গাইডলাইন, সেটাও কিন্তু সঠিক গাইডলাইন দেওয়া হচ্ছে না। পরীক্ষার একটা অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। এর মধ্যে আবারও ছুটি বাড়ানো হয়েছে। আজকে একটা প্রতিবেদন প্রকাশ পেয়েছে যে ৫১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এদের কিন্তু আত্মহত্যার একটা বড় কারণ ডিপ্রেশন। তো সেই জায়গা থেকে আমাদের যেটা মনে হয়, দেশের সবকিছু যেহেতু খুলে দেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া উচিত।
সীমান্তবর্তী জেলা শুধু নয়, এর বাইরের জেলাগুলোতেও করোনা ধাপিয়ে বেড়াচ্ছে। গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ২০%-এরও বেশি। ঊর্ধ্বগতি রয়েছে ২২টি জেলায়, এর মধ্যে ৮টি জেলা সীমান্তবর্তী নয়। জনস্বাস্থ্য বিজ্ঞানীরা বলছেন, যেভাবে সংক্রমণ হচ্ছে তাতে করে সারা দেশেই এর প্রভাব পড়তে পারে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নড়াইল জেলা, ৬০.৯৬% মানুষ এই জেলায় আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে সাতক্ষীরা, ৫৩.১৮% মানুষের শরীরে করোনার হদিস মিলেছে। লালমনিরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, খুলনা সহ সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বেড়েই চলেছে। রাজশাহীতে মৃত্যু কমেছে, তবে শনাক্ত বেড়েছে। ৩৬৩ জনের শরীরে নমুনা পরীক্ষা করার পর শনাক্ত হয়েছেন ১৪৩ জন। ওদিকে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১৬৩৭ জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় জানিয়েছেন,
মাঝে কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু কাশ্মীরের উপত্যকা। আজ শনিবার দক্ষিণ কাশ্মীরের সোপোরের আরামপোরয় জম্মু কাশ্মীর এবং সিআরপিএফ জওয়ানদের একটি চেকপোস্টে হামলা চালালো পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্করি তৈবা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ঘটনায় দুই পুলিশকর্মী এবং দুজন সাধারণ মানুষ মারা গেছেন বলে জানা গেছে। আহত আরও দুজন নিরাপত্তা আধিকারিক। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, এদিন সোপোরের আরামপোরার একটি বাজারে পাশে নাকা চেকিং করছিল পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। সে সময় আচমকা তাদের উদ্দেশ্যে গ্রেনেড ছুড়ে লস্কর জঙ্গিরা, তারপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে নিরাপত্তা বাহিনীর সন্দেহ, এখনও ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। ইতিমধ্যে তাদের খোঁজে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলছে, মোতায়েন করা হয়েছে আরও বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের আইজি বিজয় কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই হামলার পিছনে লস্কর জঙ্গিদেরই হাত রয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বলেও খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পরমাশিস ঘোষের আরো একটি রিপোর্ট।
নতুন তথ্য প্রযুক্তি আইনে ছাড় দেওয়া হচ্ছে না মূলধারা সংবাদ মাধ্যমকে। তথ্য প্রযুক্তি আইন মেনেই চলতে হবে সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের পোর্টালগুলিকে, এমনই জানিয়ে দিল ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রক। সব সংবাদ মাধ্যমকে অবিলম্বে নতুন আইন মেনেই কাজ করতে হবে বলে জানিয়ে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সংবাদপত্র ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলিকে নতুন তথ্য প্রযুক্তি আইনের আওতায় আনার পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে। যদি মূলধারা সংবাদ মাধ্যমগুলির পোর্টালকে ছাড় দেওয়া হয়, তাহলে যে সংবাদ মাধ্যমগুলি টেলিভিশন বা প্রিন্ট মিডিয়া নেই, তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হবে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন শোনাচ্ছেন আনিস আহমেদ।
আজকে প্রেসিডেন্ট বাইডেনের ইউরোপ সফরের উপর আলোকপাত করব। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর দেলওয়ার হোসেন। ডক্টর দেলওয়ার হোসেন, আপনাকে স্বাগতম। প্রেসিডেন্ট জো বাইডেন G7, ইউরোপীয় ইউনিয়ন এবং নেটোর বৈঠকগুলোতে যোগ দেবেন, তো এই যে বিষয়টা, এই সমস্ত বৈঠকে তার যোগ দেওয়ার বিষয়টি, সেটাকে আপনি কিভাবে দেখছেন?
ধন্যবাদ আপনাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর আমি মনে করি। জো বাইডেন একদিকে যেমন উনি রাষ্ট্রপতি হওয়ার পরে প্রথম সফর, দ্বিতীয়ত এই করোনাকালে এইরকম একটি গুরুত্বপূর্ণ সফরে যাওয়া এবং সেখানে ইন পার্সন সামিট। আমি বলবো যে তিনটি প্রধান আপনার উপলক্ষ আছে। একটি হচ্ছে G7 বৈঠক, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে স্নায়ুযুদ্ধের সময় সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এখনও সেটি রেখে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ন্যাটোর যে লিডার, তাদের সাথে বৈঠক। তৃতীয়, সেটি আরও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ওনার একটি দ্বিপাক্ষিক সামিট হবে। ফলে এই তিনটি গুরুত্বপূর্ণ, অত্যন্ত আমি বলবো যে প্রভাবশালী যে নেতৃত্ব আছে বিশ্বের, তাদের সঙ্গে সাক্ষাৎ এবং তার মাধ্যমে আমি বলবো যে বিশ্ব রাজনীতিতে একটা সিস্টেমিক যে ডিপ্লোমেসি বা যে কূটনীতি বিশ্বকে প্রভাবিত করবে সেই ধরনের একটি কূটনৈতিক একটি বড় মঞ্চে উনি যাচ্ছেন। এবং সেখানে আমরা যদি G7 এর কথা বলি, তাহলে G7 এর যে মূল আলোচনার বিষয়গুলো এখন পর্যন্ত আমরা জানি সেটি হচ্ছে যে এই যে COVID-19 যে বৈশ্বিক যে মহামারী চলছে এবং সেটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দু ধরনের যে ব্যবস্থা, একদিকে ভ্যাকসিন ইতিমধ্যে যেটি আবিষ্কার হয়েছে কিন্তু সেটির যে বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন এবং এর মাধ্যমে যে একটি স্বাভাবিক পরিস্থিতি তৈরি করা, সেটি পশ্চিমা দেশগুলো নিজেরা যেমন তৈরি করছে সারা বিশ্ব সেখানে যেন একটি ভালো অবস্থা যেতে পারে তার একটি চেষ্টা, এবং সবচেয়ে বড় হচ্ছে যে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে COVID-19 মহামারী সেটি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার জন্য একটি আলোচনা। তারপরে আমরা জানি যে এখানে যে ক্লাইমেট চেঞ্জ, বিশ্ব জলবায়ু পরিবর্তনের যে চ্যালেঞ্জগুলো সেগুলো মোকাবেলার বিষয়ে এই G7 লিডারদের মধ্যে এক ধরনের মতৈক্য তৈরি করা, এবং পাশাপাশি যে বিষয়টি অনেক আলোচনা হচ্ছে যে একটি বহুপাক্ষিকতা, যে মাল্টিল্যাটারালিজম, যে বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন পররাষ্ট্রনীতির একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আন্তর্জাতিক যে বহুপাক্ষিকতা সেটিকে এক ধরনের রিভাইভ করা।
সেই সব প্রসঙ্গে আমরা আসছি। আপনি COVID-19 এর কথা বলছিলেন এবং আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্র প্রায় 50 কোটি ডোজ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোভ্যাক্সের মাধ্যমে, এবং ইংল্যান্ডও 10 কোটির মতো দেওয়ার কথা বলেছে, এবং 100 কোটির মতো বোধহয় দেওয়া হবে সমস্ত G7 এর রাষ্ট্রগুলোর। তো এরা তো বিত্তশালী দেশ, এই বিত্তশালী দেশগুলোর একটা বড় রকমের দায়িত্ব আছে এই COVID-19 এর ব্যাপারে দরিদ্র দেশগুলোর প্রতি।
নিঃসন্দেহে আমি মনে করি যে এই এই বিত্তশালী দেশগুলোর একটি বড় ধরনের দায়িত্ব আছে, এবং সেই দায়িত্বটি অতীতে যখন আমরা লক্ষ্য করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সময় আমরা যেমন লক্ষ্য করেছি মার্কিন যুক্তরাষ্ট্র WHO-র মতো প্রতিষ্ঠান থেকে বেরিয়েছিল, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে নতুন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই কোভিডকে সামনে রেখে একদিকে যেমন WHO-তে যুক্ত হয়েছে, পাশাপাশি ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্ব যেন সেই সুবিধাটি পায় তার জন্য আমরা আমরা জানি যে G7 দেশগুলো 1 বিলিয়ন, অর্থাৎ আপনি যেটি বললেন যে 100 কোটি ভ্যাকসিন, সেটি কোভ্যাক্সের মাধ্যমে প্রায় 93টি রাষ্ট্র বা তার চেয়ে বেশি রাষ্ট্রে সেটিকে বিতরণ করা, এবং এর মাধ্যমে আমি মনে করি যে এটি যত দ্রুত হবে ততই আমি মনে করি বিশ্বের জন্য মঙ্গলজনক হবে। এবং এই এই যে দায়িত্বের জায়গাটি আপনি বললেন, কারণ বিত্তশালী দেশগুলো আমরা জানি যে তারা ইতিমধ্যে তাদের যে প্রয়োজনীয় যে ভ্যাকসিন তার চেয়ে অনেক বেশি তারা মজুত করে রেখেছে, ফলে তাদের সেই মজুত থেকে নিঃসন্দেহে আমি মনে করি যে এই এই ভ্যাকসিনের যে একটি কিছু অংশ দিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে এবং সেটি যদি দ্রুত কার্যকর করা হয় তাহলে আমি মনে করি বিশ্ব উপকৃত হবে, কারণ এই বিশ্ব আপনার সেই 700 কোটি মানুষের যে একটি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করছে সেখানে আমি মনে করি তাদের একদিকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে যেমন একটা দায়িত্ব সম্পাদন করা, পাশাপাশি এই ভ্যাকসিন উৎপাদনের জায়গাটিতে যে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর বিষয় আছে সেটিকেও আপনার কিছুটা শিথিল করে বিভিন্ন দেশে ভ্যাকসিন উৎপাদনের যে প্রযুক্তি সেটি সেই ব্যাপারে আমি মনে করি বিত্তশালী দেশগুলোর দায়িত্ব রয়েছে।
জলবায়ু বিষয়ক যে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল পূর্বতন সরকারের, সেখান থেকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু বিষয়ক অত্যন্ত ইতিবাচক দৃষ্টি নিয়েছেন জলবায়ু পরিবর্তনের কে মোকাবেলা করার জন্য। তো এই সম্পর্কে আপনি কি মনে করেন যে G7 এর দেশগুলো কতটুকু সাড়া দেবে?
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু ইতিমধ্যে জলবায়ু ইস্যুতে যে দেশগুলো ভালনারেবল তাদের নিয়ে একটি সামিট করেছেন, অর্থাৎ হোয়াইট হাউসে একটি ভার্চুয়াল সামিট হয়েছে যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে মার্কিন দৃষ্টিভঙ্গি এবং তাদের যে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে উনি আলোচনা করে একটি অবস্থান তৈরি করেছেন, এবং এখন G7 বৈঠকটিতে এই বিষয়টি নিয়ে আমার মনে হয় মার্কিন যে অভিজ্ঞতা সেই সামিট থেকে হয়েছে, পাশাপাশি G7 দেশগুলো আমি মনে করি যে গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের একটি বড় স্টেক হোল্ডার, একদিকে যেমন এই দেশগুলো এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ঐতিহাসিকভাবে তাদের একটি দায় রয়েছে, পাশাপাশি বিশ্বের যে জলবায়ু সংক্রান্ত যে তহবিল এবং যে ধরনের প্রযুক্তি সেই ব্যাপারেও তাদের কিন্তু বড় ধরনের একটি দায়িত্ব আছে, এবং সেই জায়গা থেকে মনে করি একটা একটা কমন অবস্থান তৈরি হবে, কারণ সামনেই গ্লাসগোতে আপনার COP26 অনুষ্ঠিত হবে এবং সেখানে যেন আপনার সেই প্যারিস যে ক্লাইমেট ডিল যেটি 2015 হয়েছিল সেই ডিলটি যেন বাস্তবায়ন করা যায়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমরা জানি যে একসময় সেই ডিল থেকে বেরিয়েছিল, আবার সেই ডিলে জো বাইডেন ফিরে এসছে এবং তার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সেই গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের যে গ্লোবাল লিডারশিপ সেখানে কিন্তু একটি একটি গুরুত্বপূর্ণ একটি অবস্থানে এসে এবং সবার সঙ্গে একযোগে কাজ করে। আমার মনে হয় যে এই বিষয়ে উন্নত দেশগুলো বা বিত্তশালী দেশগুলো কিন্তু বেশ সচেতন, এবং আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য সেখানে জনগণের মধ্যেও এই বিষয়টি অত্যন্ত আমি বলবো যে শক্তিশালীভাবে কাজ করছে।
অধ্যাপক দেলওয়ার হোসেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। যথারীতি অনুষ্ঠানের শুরুতেই আমাদের সঙ্গে টেলিফোনের অপর প্রান্তে আমাদের একজন শ্রোতা বন্ধু রয়েছে, তাই তো এজাজ?
হ্যাঁ, আমাদের ওই প্রান্তে রয়েছে গৌর মোহন দাস।
তিনি কোথা থেকে বলছেন? হ্যালো গৌর মোহন দাস, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, কেমন আছেন আপনি?
হ্যাঁ, আমি লাইনে আছি, আমি ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন?
ধন্যবাদ, ভালো আছি। আপনি বলুন, আপনি বাংলাদেশের কোথা থেকে বলছেন, আপনার ঠিকানা?
আমি গৌর মোহন দাস, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থেকে, চৌদন্ত আমার বাড়ি, আমি সেখান থেকেই বলছি, আপনাদের সাথে যুক্ত আছি।
আচ্ছা,
আমি একটি শ্রোতা ক্লাবের সাথে জড়িত। আমার শ্রোতা ক্লাবটি হচ্ছে প্রিয় বন্ধুজন বেতার শ্রোতা ক্লাব।
হ্যাঁ, আপনি আমাদের অনেক দিনের শ্রোতা এবং শ্রোতা ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন। তো প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কতদিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং কিভাবে অনুষ্ঠান শোনা শুরু করলেন?
অনেক ধন্যবাদ আসলে স্মৃতিচারণমূলক এই প্রশ্নটির জন্য। বহুদিন এই কথাগুলিকে বলার সুযোগ আমরা পাই না। অনেকদিন পর আপনারা যে আমাকে এই ভয়েস অফ আমেরিকায় যুক্ত করেছেন তাতে আমি সত্যি খুব আনন্দ প্রকাশ করছি মনের মধ্যে। আমি প্রথম যুক্ত হয়েছি আমার বর্দা, আসলে ছোটবেলা থেকেই আমি দেখে আসছি রেডিও তারা শুনতেন। তখন আমি খুবই ছোট, আমি দেখতাম যে আমাদের বাড়িতে অনেক লোকজন এসে বসে থাকতো এই ভয়েস অফ আমেরিকার খবর শোনার জন্য। তো এইভাবেই আমি আস্তে 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 আসলে এই মানুষকে দেখে দেখে সেইভাবে দেখতে দেখতে আমি নিজেই উদ্বুদ্ধ হয়ে যাই কিভাবে কিভাবে যেন আসলে সংবাদগুলি আমার কাছে তখন ভালো লাগতে শুরু করে।
তো আপনার কি মনে আছে কোন সালে আপনি অনুষ্ঠান শোনা শুরু করলেন?
আমি 89 আমি মূলত আসলে এইভাবে যুক্ত হয়েছি ভয়েস অফ আমেরিকার সাথে।
তো এই যে দীর্ঘদিন থেকে আপনি আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনার কোন অনুষ্ঠানগুলো কেমন লাগছে এবং কি ধরনের অনুষ্ঠান আপনারা শুনতে ভালোবাসেন?
যখন আসলে এই সংবাদে শোনার জন্যই তো আমাদের গ্রামের লোকজন সহ আসলে আমাদের উঠানে জড়ো হতো, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম যে মিতালি একটি অনুষ্ঠান ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত হয়। তো সেই অনুষ্ঠানের জন্য আমিও আসলে খুব মনোযোগ দিয়ে শুনতাম, দেখতাম যে অনেক শ্রোতারাই এত সূক্ষ্ম বিশ্লেষণ করে চিঠিপত্র দিতেন, তাদের প্রশংসা যেমন থাকতো তারা আবার সামান্য ত্রুটি পেলে সেইগুলিকে ছেড়ে দিত না। তো এই বিষয়গুলি আমি যখন শুনতাম আমার খুব ভালো লাগতো যে তারা কত মনোযোগী শ্রোতা আর আমি কত উদাসীন ভাবে শুনছি। এইভাবে তাদের এইগুলি দেখে দেখি আসলে আমারও মনোনিবেশ হয় যে আমিও সেইভাবে আসলে শুনি না কেন। সেই থেকেই আমিও মিতালির ভক্ত হয়ে যাই, পরবর্তীতে মিতালিতে আমিও লেখালেখি শুরু করি। আমার খুব মনে পড়ে মিতালিতে যখন আমার প্রথম চিঠিটি প্রচারিত হয়েছিল সেদিন কি আনন্দ, শুধু আমার নয়, আমার যারা পরিচিত জনরা আছে অন্য গ্রামের যাদের সাথে দেখা হলে তারা যখন বলতো ভয়েস অফ আমেরিকায় তোর নাম শুনেছি, এই কথাগুলি যখন তারা আমার আপন জনরা যারা আছেন তারা যখন বলতো তখন মনের মধ্যে একটি অন্যরকম আনন্দ অনুভব করতাম যে সত্যি তো আসলে আমরা লেখালেখি করি বলেই হয়তো এইভাবে আসলে তারা আমাদের নাম শুনতে পারছে।
আসলে আমাদেরও ভালো লাগে আমরা যখন আমাদের শ্রোতাদের নাম বলি এবং আপনারা আমাদের কাছে যে এত যত্ন করে চিঠি পাঠান, আর যেটি আপনি বললেন যে সূক্ষ্ম বিশ্লেষণ, আমরা কিন্তু সূক্ষ্ম বিশ্লেষণটা চাই আমাদের অনুষ্ঠান সম্পর্কিত, তাই নয় এজাজ?
একদম ঠিক বলেছেন, সেটাই তাদের মতামত, তাদের জিজ্ঞাসা আমরা যদি সেভাবে দিতে পারি, প্রশ্নের উত্তর দিতে পারি, আমাদের কাছে নিশ্চয়ই ভালো লাগে।
সেই আপনার আরেকটি পরিচয় আছে যে আপনি শ্রোতা ক্লাব করেন, শ্রোতা সংঘ করেন, আমরা তাহলে সেই প্রসঙ্গে আসি এজাজ।
হ্যাঁ, আমরা সেই প্রসঙ্গে যাব, গৌর মোহনের কাছে শুনবো ওনাদের প্রতিষ্ঠানের কথা।
আমি রেডিওতে যখন আসলে লেখালেখি শুরু করেছিলাম তখন থেকে আমরা একটি বেতার সংগঠন করেছিলাম, সেই সংগঠনের নাম হচ্ছে প্রিয় বন্ধুজন বেতার শ্রোতা সংঘ। তো সেই সংগঠন থেকে আমরা এর আগে তো অনেক কার্যক্রম আপনাদের লিখেও জানাতাম মিতালিতে, সেগুলি পরে আপনারা শোনাতেন। আমরা বৃক্ষরোপণের মতো কার্যক্রম করেছি, রাস্তায় যদি কোন রকমের ভাঙ্গা অবস্থায় থাকতো সেগুলিতে আমরা মাটি দিয়ে পূরণ করে দিতাম, এরকম ভাবে বিভিন্ন রকমের কাজ আমরা করতাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু হয়ে উঠছে না গ্রামের লোকজন আমরা, সেই কারণে আমরা করোনার প্রথম দিকে এলাকায় তিনবার মাইকিং করে ওই সচেতনতার জন্য, এর পরবর্তীতে আমরা মাস্ক বিতরণ করেছিলাম। এই সময় আমরা খুব বেশি করতে পারি না, কারণ গ্রামের লোকজন এইভাবে মনে করে থাকেন যে এখন করোনা কেবল ঢাকাতেই আছে, আমার গ্রামে কোনো করোনা নেই। যদিও আমরা বলে থাকি যে না, সেই এই কথাকে বিশ্বাস করা যাবে না।
আচ্ছা, চমৎকার সব কার্যক্রমের কথা শুনলাম গৌর মোহন দাস, আপনাকে অনেক ধন্যবাদ।
আমি বলতে চাই যে আসলে অনেক দিন ধরেই আমার মনের মধ্যে যে আসলে একটি দুঃখ বেদনা জড়িত রয়েছে, সেই কথাগুলিকে আপনাদের সাথে আজ ব্যক্ত করতে চাই।
নিশ্চয়ই,
তাহলে আমার নিশ্চয়ই হালকা হবে আপনাদের সাথে যুক্ত করতে পারলে।
হ্যাঁ বলুন।
সম্প্রতি আমরা ভয়েস অফ আমেরিকাকে আসলে সেইভাবে শুনতে পারি না। ভয়েস অফ আমেরিকা আমরা আগে যেভাবে শুনতাম এভাবে আমরা কেন পাচ্ছি না? আপনারা আমাদেরকে সেইভাবে রাত 10টা থেকে ভয়েস অফ আমেরিকার জন্য আমরা অপেক্ষার প্রহর গুনতাম, কিন্তু এখন সেই অপেক্ষার প্রহর আমরা কোনোভাবেই শুনতে পারি না। এই প্রযুক্তিতে, আধুনিক প্রযুক্তিতে আমরা কেন পিছিয়ে আছি, ভয়েস অফ আমেরিকা কেন আমাদের জন্য পিছিয়ে আছে, সেই বিষয়টি আপনারা বিবেচনা করবেন।
আপনি কি সময়ের কথা বলছেন?
আগের মতো ফিরিয়ে আনবেন,
আগের মতো বলতে আপনি কি সময়ের কথা বলছেন?
হ্যাঁ, সময় রয়েছে। পাশাপাশি আমরা যে আসলে অনলাইন, এখন অনলাইনে সবাই শুনতে পারে, আপনারাও অনলাইনে আমাদেরকে সেভাবে শোনানোর ব্যবস্থা করবেন, তাহলে এফএম এ আপনারা প্রচারের ব্যবস্থা করতে পারলে আমাদের জন্য এই ভয়েস অফ আমেরিকায় যে আমাদের ভালোবাসা রয়েছে তা আমরা শুনে হলেও মনটাকে তৃপ্তি দিতে পারি। বিষয়ে
আপনার শেষ অভিযোগটা অবশ্যই আমরা জানিয়ে দিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আর আপনি যেটা বলছিলেন যে অনলাইনে, আমাদের ওয়েবসাইটে কিন্তু সবসময় আমরা আপলোড করে থাকি আমাদের অনুষ্ঠান।
হ্যাঁ নিশ্চয়ই আমরা আপলোড করে থাকি, সেদিকে আপনি দেখবেন ওইভাবে শুনতে পারবেন।
VOA বাংলা ওয়েবসাইটে আপনারা যদি আমাদের আজকের অনুষ্ঠান সূচি বা অনুষ্ঠান প্রতিদিন এখানে ক্লিক করেন, আমরা প্রতিদিনের অনুষ্ঠান ডাউনলোড করে থাকি আমাদের হাতে আর সময়।
শেষ নিবেদন আরেকটা।
জি বলুন।
আমার শেষ নিবেদনে একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই অনলাইনের যুগে এসে আমরা আমাদের পুরনো বন্ধুদেরকে পেয়েছি, এবং এরকম একটি বৃদ্ধতা আমাদের মধ্যে তৈরি হয়েছে যে সত্যি একে অপরের সাথে কথা বললে মনে হয় যে আমরা কতদিনের, কত জন্মের চেনা। তাই এই যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে আমাদের কেবলই এই বেতারের জন্য, সকলের জন্য আমার অন্তর থেকে আপনাদের প্রতি শুভেচ্ছা রইল।
গৌর মোহন দাস, আমাদের হাতে একদম সময় নেই, আমাদের চিঠির প্রাপ্তি স্বীকার করতে হবে, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। এবারে কিন্তু চিঠির দিকে নজর দিতে হয়।
হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছি আজকে অনেক চিঠি, এর মধ্যে প্রথম চিঠিটি লিখেছেন মুকুল সর্দার ডাকো খুলনা থেকে, তার চিঠি থেকে পড়ছি। বাংলাদেশের সকলকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ 40 বছর ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগে কাজ করার পর রোকেয়া হায়দার, আমাদের প্রিয় রোকেয়াপা, অবসর নিচ্ছেন। রোকেয়াপার অবসর জীবন ভালো কাটুক, সুস্থ ও নিরাপদে থাকুন, এমনটাই প্রত্যাশা করি। রোকেয়া হায়দারের স্থলাভিষিক্ত হচ্ছেন শতরূপা বড়ুয়া। শ্রোতা হিসেবে শতরূপা বড়ুয়াকেও স্বাগত জানাই।
মুকুল সর্দার, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ, আর আপনার শুভেচ্ছা বার্তা বাংলা বিভাগের নতুন ভারপ্রাপ্ত প্রধান সতেরূপা বড়ুয়ার কাছে পৌঁছে দেব। অনেক ধন্যবাদ।
তাহেরা পরের চিঠিতে লিখেছেন মাসুদুর রহমান মাস্টার, তার চিঠি থেকে পড়ছি। প্রিয় মিতালি, বাংলাদেশের মেয়ে সতেরূপা বড়ুয়া ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হওয়ায় এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেয় সাংবাদিক সতেরূপা বড়ুয়াকে আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
মাসুদুর রহমান, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনার শুভেচ্ছা বার্তা সতেরূপা বড়ুয়ার কাছে পৌঁছে দিব। অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের প্রশ্ন এবং মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না।
আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
মিতালি রাশোর, আজ তাহলে এ পর্যন্তই।
বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
যুক্তরাষ্ট্র আগামী বছরের জুন মাসের মধ্যে 92টি দেশে যেখানে করোনা ভাইরাসের টিকার প্রয়োজন অনুভূত হচ্ছে সেখানে 50 কোটি করোনা ভাইরাস টিকার ডোজ দান করার অঙ্গীকার করেছে। বিশেষজ্ঞরা বলছেন যে রাশিয়া পশ্চিমা দেশের টিকাগুলিকে বদনাম করে তাদের নিজস্ব টিকা স্পুটনিক ভি বাজারে ভীষণভাবে আরো জনপ্রিয় করে তোলার চেষ্টা করছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা অনুষ অ্যাভার্টিসিয়ান তারই প্রতিবেদনে জানাচ্ছেন যে 2020 সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ খাদ্য ও ঔষধ প্রশাসন সংস্থা যখন কোভিড-19 বিরুদ্ধে লড়াই করার জন্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেন তখন রাশিয়া একটি অপপ্রচার করছিল যা ইঙ্গিত করে যে ফাইজারের টিকা অত্যন্ত বিপজ্জনক। রাশিয়ান প্রচার মাধ্যম এবং অনলাইন পোস্টিং ফাইজারের টিকা নেওয়ার পর মানুষের মৃত্যু হচ্ছে অথবা ফাইজার এবং মডার্না উভয় টিকা নিয়েই নাকি রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এই সমস্ত ভিত্তিহীন দাবি করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা বলছেন যে রাশিয়ার এই মিথ্যা দাবিগুলি কিন্তু পশ্চিমা দেশগুলির দ্বারা উৎপাদিত টিকাগুলির প্রতি আস্থা হ্রাস করার জন্যই প্রচার করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ডক্টর মার্গারেট হ্যারিস বলেন,
What we call the infodemic is as big a problem as the pandemic. The infodemic is indeed this information that's being spread all around the world. It spreads more quickly than the virus itself.
আমরা যাকে ইনফোডেমিক বলি তা হলো মহামারীর মতো বড় সমস্যা। ইনফোডেমিক একটি সমস্যা সম্পর্কে অতিরিক্ত পরিমাণে তথ্য যা সাধারণত অবিশ্বাস্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি সমাধান অর্জন করা আরো কঠিন করে তোলে। সত্যি এই মিথ্যা তথ্য বিশ্বজুড়ে ভাইরাসের চেয়ে আরো দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।
তবে রাশিয়া তার অপপ্রচার অভিযানে একা নয়। ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস অর্থাৎ ইউরোপীয় বাহ্যিক কর্ম পরিষেবা সংস্থা তার সর্বশেষ প্রতিবেদনে বলেছে যে ইউরোপীয় দেশগুলির এবং যুক্তরাষ্ট্রের টিকার উপর আস্থা হ্রাস করার জন্য ক্রেমলিন পন্থী মিডিয়া আউটলেট এবং চীন এই সমস্ত অপপ্রচার চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে তারা এই অপপ্রচার রুখতে যা যা করা সম্ভব সবই করছেন। এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্ট গ্লোবাল এনগেজমেন্ট সেন্টার থেকে ড্যানিয়েল কিমেজ বলেন,
We work with a wide variety of partners from other governments to civil society organizations to counter this. I think that, you know, particularly in the context of a global pandemic where it's incredibly important to have people vaccinated, that there's a hunger for the truth, and thankfully I think there's a growing number of organizations that are ensuring that people get it.
Amra bibhinno ongshidarder sathe kaj korchi onnanno sarkar theke shuru kore bibhinno samajik shongothon gulor shonge er mukabela korbar jonno. Tini bolen, ami mone kori apnara janen bishesh kore ekti boishik mohamarir prekkhapot jekhane manuske tika dewa obishashyo bhabe guruttopurno সেখানে সব মানুষই সত্যিকারের সত্যটা জানতে চাই এবং আমি মনে করি এমন বহু সংস্থা রয়েছে যারা নিশ্চিত করেছে যে মানুষ যাতে সঠিক তথ্যটি পায় এবং এই ধরনের সংস্থার সংখ্যা দিনে দিনে ক্রমশ বেড়েই চলেছে।
এই সমস্ত অপপ্রচারের ফলাফল হলো এটি মহামারীর বিরুদ্ধে লড়াইকে কিন্তু আরো কঠিন করে তোলে। অপপ্রচার বিশেষজ্ঞরা বলছেন দেশটির নিজস্ব স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রতি রাশিয়ানদের মধ্যেও এখন অবিশ্বাস তৈরি হয়েছে, অর্থাৎ টিকাগুলির প্রতি অবিশ্বাসের বীজ বপন করে রাশিয়া কিন্তু নিজের দেশেরও ক্ষতি করছে।
আমাদের আজকের বাংলা অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী দিনের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
This program has come to you.